মসজিদে বয়ান চলাকালীন সময় কেউ কেউ মসজিদে প্রবেশ করে জোরে সালাম দেন এবং সবার মনোযোগের বিঘ্ন ঘটান, এরকম বয়ান চলাকালীন সালাম দেওয়া ঠিক কিনা? সুন্দর কোশ্চিন করেছেন। যখন কোন মানুষ কোন ইবাদতে মশগুল থাকে সেই সময় সালাম দিতে নাই, তো বয়ান শোনাও, আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা, এটাও হল ইবাদত। সেই জন্য হল সেখানে সালাম দিলেও আস্তে সালাম দিবেন, ফেরেশতারা আছে। না, এটাও এক ইবাদত চলতেছে, ইবাদতের ওই সময় চুপ থাকবেন না, আজানের জবাব দেওয়া হলই। আমরা যেসব প্রোগ্রামে আপনাকে আল্লাহর পছন্দের একজন লোক হিসাবে আমাদের জন্য সবার জন্য দোয়া করতে বলি, তা কি শেরক? আর মজলিসে বসার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা কি বিদআত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নাকি কখনো করেননি? বৃষ্টির নামাজ পড়া এটা কি সত্য? জাযাকাল্লাহু খায়। হ্যাঁ, তিনটা কোশ্চিন করেছেন, সুন্দর কোশ্চিন করেছেন। প্রথম কোশ্চিনের অ্যান্সার হয়ে গেছে যে আমরা যেসব প্রোগ্রামে আপনাকে আল্লাহর পছন্দের একজন লোক হিসাবে আমাদের জন্য সবার জন্য দোয়া করতে বলি, তা কি শেরক? বোনের হোসনে জনের জন্য ধন্যবাদ। আসলে আমি, আপনারা মনে করেন আমি দিনদার, কিন্তু আসলে তো আমি আমার নিজেকে জানি, আমি আসলে অন্যের হেদায়েতের জন্য, যে আমার নিজের হেদায়তের জন্য আল্লাহর কালামের আলোচনা বেশি প্রথমে করে থাকি। আপনার হোসনে জানের জন্য ধন্যবাদ, আল্লাহ পাক যেন আমাকে আপনার ধারজা অনুযায়ী আল্লাহ পাক আমাকে নেককার হওয়ার তৌফিক দান করেন। আমি নিজেকে আসলে নিজে নেককার মনে করি না। তো সবার কাছে যে দোয়া চাই এটা কখনোই শেরক না। কারণ হল কি, আমরা দুনিয়ায় যেমন একজন আরেকজনের কাছে, এটা ওই পর্যায়ে পড়ে দুনিয়ার জীবনে চলতে, যেমন একজন আরেকজনের কাছে সাহায্য চাই, আমার এই কাজটা করে দেন, আমি আপনার এই কাজটা করে দেই, এই দোয়া চাওয়াটাও হল এরকম পর্যায়ে, এটা শিরকের পর্যায়ে না। তারপর আর মজলিসে বসার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা কি বিদআত? দেখেন, নামাজের পরে সম্মিলিতভাবে দোয়াকে ম্যান্ডেটরি মনে করে দোয়া করাটাই শুধুমাত্র বেদাত, আর কোন দোয়াই বেদাত না। শুধু ফরজ নামাজের পরে ম্যান্ডেটরি নামাজের পার্ট মনে করে সম্মিলিত দোয়া করা, এটা হল বেদাত। তাও যদি সেটাকে জরুরি মনে না করে, ইমাম হাত উঠাইছে পিছন থেকে লোক উঠাইছে, এটা জরুরি না, এটা মনে করে, তখন ওটাও বেদাত হয় না, আর কোন দোয়াই হল বেদাত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নাকি কখনো করেননি? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় দোয়া করেছেন, আমি পাই না সেই জন্য যে করেন নাই এ কথাটা বলা ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যখন দোয়া করেছিলেন তখন সাহাবায়ে কেরামও পেছন থেকে হাত উঠেছিলেন, হযরত আবু বকর যে চাদর নিয়ে হাত উঠাছিলেন, রিকোয়েস্ট করেছেন বদরে যখন সাহায্য চেয়েছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তারপর বৃষ্টির নামাজ কি ইস্তেসকার নামাজ, যে এটা হাদিস দ্বারা প্রুফ আছে, বৃষ্টির জন্য অর্থাৎ ইস্তেসকার নামাজ যেটাকে বলা হয়, এটা হাদিস দ্বারা প্রুফ আছে। জি, এইবার আপনাদের কোশ্চেন। কাবা শরীফকে আমাদের মহতারাম হাফিজ ভাই, উনি ওনার শাইনি ফেস নিয়ে আসছেন অনেকদিন পরে, উনি প্রশ্ন করেছেন যে আমরা যে কাবা শরীফ কে আল্লাহর ঘর বিশ্বাস করে তার দিকে হয়ে নামাজ পড়ি, দেখেন এটা আল্লাহ পাকেরই হল নির্দেশ, আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে আমাদের করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহি আলান ইন্না আউওয়ালা বাইতি উদি আলিন নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন, যে সর্বপ্রথম দুনিয়া ইবাদতের যে ঘরটি সেটা হল মক্কা নগরীতে, সেই ঘরটি মুবারকান বরকতময় করা হয়েছে, ওয়া হুদাল লিল আলামিন সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের উপকরণও করা হয়েছে, পথ নির্দেশনার উপকরণ করা হয়েছে। তো আমরা কি কাবা শরীফের ইবাদত করি নাকি ইবাদতটা সেজদা আল্লাহকে করি? আল্লাহকে করি। আল্লাহ পাক কোন দিকে হয়ে সেজদা করার নির্দেশ দিয়েছেন? ওয়ামিন হাইথু খরাজিতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যখন তোমরা ইবাদতে দণ্ডায়মান হও, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে তোমরা মুখ করে হল নামাজ পড়ো। তাহলে নির্দেশ কে দিলেন? আল্লাহ পাকে। তা আমরা আল্লাহ পাকে, আল্লাহ পাক সেই ঘরকে বরকতময় করেছেন, সম্মানিত করেছেন, আল্লাহর হুকুম পালনার্থে আমরা সেই ঘরকে বরকতময় মনে করি, সম্মানিত মনে করি, আল্লাহর হুকুম পালনার্থেই সেদিকে মুখ করে আমরা নামাজ পড়ি। কিন্তু নামাজটা আমরা আল্লাহর জন্যই করি, আমরা কাবা শরীফের জন্য নামাজ পড়ি না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করি আমরা, আমরা ওই ঘরের ইবাদত করি না। মূর্তি পূজা আর আমাদের মাঝে পার্থক্য, এটা হিন্দুরাও বলে যে তোমরাও তো পাথরের পূজা করো, তোমরা কাবা শরীফের চারিদিকে ঘোরো, আমরাও পাথরের পূজা করি, হিন্দুরা এটা বলে যে, তাহলে পার্থক্য কি হল? পার্থক্য একটা, তারা মূর্তির ইন্টেনশনে মূর্তিকে সেজদা করছে, আর আমরা কাবা শরীফের দিকে আল্লাহকে সেজদা করছি। পার্থক্য বিরাট পার্থক্য, আমরা কাবাকে, মূর্তিকে, পাথরকে সেজদা করি না, পার্থক্য বিরাট। এই জন্য এটা হলো নির্দেশ আল্লাহ পাকের। জি,
আমার একটা, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি আসলে কোরআনের রিভিশনের মধ্যে দেখছি, আমি এর প্রথমবার যখন প্রশ্নটা করছিলাম তখন বলছিলাম যে আপনি বলছিলেন যে সাতটা আয়া আছে আলফন সুরা ফাতিহা, আমি তিনটা রিভিশনে দেখছি, তিন ধরনের, একটার মধ্যে সাতটা আয়া আছে বিসমিল্লাহ রহমান রহিম বাদ দিয়ে, আরেকটার মধ্যে আছে বিসমিল্লাহ রহমান রহিম সহ সাতটা আয়া, আরেকটার মধ্যে দেখছি ছয় আয়া, সিক্স আয়া বিসমিল্লাহ রহমান রহিম বাদ দিয়ে ছয় আয়া। আমার কোশ্চেনটা হচ্ছে যে এটা কিভাবে ঘটল, যখন কোরআনকে সংকলন করা হলো তখন কি এরকম তিনটা বানানো হয়েছিল, নাকি এটা ইন বিটুইন কোন একটা সময় করা হয়েছে, এবং যদি করা হয়ে থাকে কখন এটা করা হবে? দিস ইজ একটা কোশ্চেন আমার। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, নামাজের সময় আমি দেখি আজকেও আপনিও কথার সময় বলছেন, যখন আমাদেরকে পড়তে বললেন তখন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কিন্তু আমাদেরকে বলেন নাই বলো বিসমিল্লাহ রহমান রহিম, এটা কিন্তু আপনি বলেন নাই, এবং এটা আমি আরো দেখছি নামাজে পড়ার সময়, তাহলে কি বিসমিল্লাহ রহমান রহিম বলা হয় না? এবং তারে এমন না, আমি খেয়াল করছি জিনিসটা যে ইন্টেনশনালি ওনারা যে বিসমিল্লাহ রহমান রহিম আস্তে করে পড়ছেন সেটাও করেন নাই, জাস্ট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শুরু করে দেয়। একটা হাদিস আছে যেটা যে সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ সম্পূর্ণ হবে না, এরকম একটা হাদিস আছে, স্ট্রং হাদিস সেটা। তো এখন তাহলে আমাদের নামাজ গুলা কি অবস্থায় দাঁড়ায়? আমরা যে ইমামের পিছনে নামাজ পড়তেছি, উনি কখনোই বিসমিল্লাহ রহমান রহিম পড়েন না দেখছি আমরা অনেক অনেক সময়, এবং আমি রিপিটেডলি বলছিও যে আচ্ছা যদি এটা এটা যদি ডাউটফুল হয়ে থাকে লেট উই প্রে। তো তখন একজন আমাকে রিপ্লাই করলেন যে এটা এটা আর কি মাজহাবের কথা বললেন, আমি ঠিক।
আচ্ছা, তাহলে বুঝতে পেরেছি। জি জি, ও কোশ্চেন শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা, সিগনিফিকেন্সটা কি? ওকে ওকে, সুন্দর কোশ্চেন করেছেন মহতারাম। জি, আমাদের মহতারাম হাশিম ভাই, উনি কিন্তু একদম বিগিনিং ডেট থেকে আজও পর্যন্ত ওনাকে আমি মিস দেখি নাই, আলহামদুলিল্লাহ। সত্য কথা, ওনার কিন্তু এজ পর্যন্ত আমি মিস দেখি নাই, উনি জানার আগ্রহ, আলহামদুলিল্লাহ। দিস ইজ ভেরি গুড ওয়ে, খুব কোন মুসলমানের মধ্যেই জানার আগ্রহ থাকে, যেটা উনাকে আমি পেয়েছি এই বিগত দীর্ঘদিনে। আল্লাহ পাক উনার নলেজকে ইনক্রিজ করে দিক, আল্লাহ পাক এই শ্রমকে কবুল মঞ্জুর করেন। দেখেন, আসলে সুরাতুল ফাতিহার যে ব্যাপারটি হয়েছে সেটা স্বয়ং সাহাবাই কিরামের সময় হয়েছে। সেটা কিভাবে হয়েছে সেটি হল, প্রত্যেকটি সুরা যখন নাজিল হত তখন বিসমিল্লাহির রহমানির রহিমও নাজিল হত। নাজিল হয়েছে তখন নবী আলাইহি সালাতু ওয়াসালাম যখন সাতটি আয়াতের হিসাব দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, কিন্তু স্পেসিফিক ভাবে নবী আলাইহিস সালাতুয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা ছিল না যে এইটা এক আয়াত এইটা এক আয়াত এরকম। সেই জন্য কেউ কেউ বুঝেছেন বিসমিল্লাহির রহমানের রহিম হল ফার্স্ট আয়াত, আর ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন এটাকে এক আয়াত গণ্য করেছেন, সেই হিসাবে সাত আয়াত হয়। আর কেউ কেউ ধারণা করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম যেভাবে অন্য সুরাতে নাজিল হয়েছে সুরাতুল ফাতিহাতেও সেভাবেই নাজিল হয়েছে। যারা এই যেই সাহাবিরা এই ধারণা করেছেন সেই সাহাবিদের অনুযায়ী বিসমিল্লাহির রহমান রহিম আয়াত না, তাহলে আয়াত হয় হল ছয়টা। আর কেউ কেউ ইয়া কানা আবুদু যেহেতু দুই সাবজেক্ট এখানে ওয়া ইয়া কানাস্তাইন এই আয়াতকে দুই আয়াত গণনা করেছেন, দুই আয়াত যখন হয় তাহলে বিসমিল্লাহর সাথে যদি হয় তাহলে আট আয়াত হয়, আট আয়াতের রওয়ায়েত আছে। এই জন্য সাহাবায়ে কেরামের মাঝে ডিফারেন্ট ওপিনিয়ন হয়ে গেছে। আর দ্বিতীয়ত হল সুরাতুল ফাতিহা, দেখেন শরীয়তের একটি হুকুম আছে আল আকসারু হুকমুল কুল, এটা হল প্রিন্সিপাল শরীয়ত। অঙ্কের যেমন সূত্র থাকে, ইবাদতের বন্দেগীর এবং ইসলামিক আইনশাস্ত্রের এরকম সূত্র আছে, সূত্রগুলা ঠিক রাখতে হয়। আল আকসারু হুকমুল কুল, যে কোন ইবাদতে সংখ্যাধিক্য কাজ করার যদি নির্দেশ থাকে অধিকাংশকে সংখ্যাধিক্য বলে গণ্য হয়। এক্সাম্পল, যারা হজে গেছেন ওমরাতে গিয়েছেন, হজ আর ওমরাতে, হজে তো কয়েকবার করতে হয়, ওমরাতে কয়বার কাবা শরীফকে তওয়াফ করতে হয়? সাতবার। সাতকে যদি আপনি ভাগ করেন তাহলে সংখ্যাধিক্য চার চক্কর, চার চক্কর হয়ে গেলে সংখ্যাধিক্য হয়। কোন একজন মা অথবা বোন কাবা শরীফ তওয়াফ করতে শুরু করেছেন, চতুর্থ চক্কর যখন পুরো হয়ে গিয়েছে ওনার খোদা প্রদত্ত অসুস্থতা শুরু হয়ে গেছে, এখন পরের দিনই ওনার ফ্লাইট, এমন হয় না? বহু হয়। তাহলে কি ওনার ওমরা হল না? সংখ্যাধিক্য হয়ে গেছে। এই জন্য এই চার চক্করকে সাত চক্করের সওয়াব দান করা হবে এই মহিলাকে। তার সাথে যিনি আছেন তিনি সাতটাই করলেন, কিন্তু মহিলা ওজুর বশত শুধু চারটা করার পরে আর করতে পারলেন না, কারণ কাবা শরীফকে নাপাক অবস্থায় তওয়াফ করা যায় না। আস-সালাতু হাওলাল বাইতিক আত-তওয়াফু হাওলাল বাইতিক আস-সালাত, কাবা শরীফ তওয়াফ করার বিধান হল নামাজের মতো, নামাজ যেমন অজু ছাড়া করা যায় না কাবা শরীফ ও নাপাক অবস্থায় তওয়াফ করা যায় না। সুতরাং অধিকাংশ আদায় করার কারণে তার নামাজ আদায় তার তওয়াফ হয়ে গেছে বলে, উমরা কমপ্লিট হয়ে গেছে বলে আল্লাহ পাকের কাছে ধর্তব্য হবে এবং পুরা সওয়াবই তিনি পাবেন, সওয়াবে কোনো কমতি হবে না। সাত চক্কর দিলে যে সওয়াব পাইতেন, এই চার চক্কর দিয়েও তার উমরাও হয়ে গেছে, সওয়াবও সেম। এটা আল্লাহর অনুগ্রহ তার উপরে, কারণ তার হল শরীয়তের ভ্যালিড ওজোর আছে। অনুরূপভাবে সুরাতুল ফাতিহাতে সাতটি আয়াত বলেন অথবা আটটি আয়াতই বলেন, যেহেতু সাহাবাই কেরামের মাঝে দ্বিমত হয়ে গেছে কেয়ামতের আগের দিনেও আপনার এর চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছা সম্ভব না। সাহাবাই কেরামের যদি ডিফারেন্ট ওপিনিয়ন কোন মাসআলায় থাকে সেই মাসআলায় কেয়ামতের আগের দিনও এটাকে ঐক্যবদ্ধ হওয়া সম্ভবপর হবে না। সুতরাং সংখ্যাধিক্য কয় আয়াত? চার আয়াত, তাই না? সুতরাং সংখ্যাধিক্যের ভিত্তিতে কেউ যদি বিসমিল্লাহ নাও পড়ে থাকে, পুরা অলা দোয়াল্লিন পর্যন্ত পড়েছে, তাহলে সংখ্যাধিক্য হয়েছে কিনা, তাহলে নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। এখন প্রশ্ন হল বিসমিল্লাহ পড়ার বিধান কি? বিসমিল্লাহ আলাদা, বিসমিল্লাহ পড়ার বিধান হল সুন্নাত, সুন্নাত, এবং এটা হল ইমাম, ইমামের জন্য অথবা যিনি নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়বেন সবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হল, এটা হল সুন্নাত। সুন্নাতকে কেউ যদি ইচ্ছে করে ছেড়ে দেয় সওয়াব ইবাদতে কম হবে কিন্তু ইনভ্যালিড হবে না। ফরজ আর ওয়াজিব যদি ছেড়ে দেয় তখন হলে সেই ইবাদত ইনভ্যালিড হয়। আর দ্বিতীয়ত কথা, এখন অন্য ইমাম সাহেব করেন কি নাই করেন, আমি তো বিসমিল্লাহ ছাড়া কখনোই সুরায় ফাতিহা পড়ি না। এটা তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমরা সুরার মধ্যেও পড়া হয়, ইমাম সাহেবও পড়েন, কিন্তু আস্তে পড়েন বলে আমরা শুনি না। যেমন শাফেঈ মাজহাবকে যারা ফলো করেন তারা হলো জোরে পড়েন। এখন আপনার লাস্ট কোশ্চিন হল, এটাই কিন্তু আজকের কোশ্চিন, কারণ হলো আজকে খুব ক্ষুধা লাগছে, খাবারও ঠান্ডা হয়ে গেছে। তো সুরায় ফাতিহা পড়ার বিধান কি, না পড়লে কি নামাজ হবে না নাকি, এটিও ওই রকম একটি মাসআলা যার ভিতর স্বয়ং সাহাবিদের হল আমল ডিফারেন্ট। সুতরাং এই মাসআলার ভিতর আপনি জীবনে কখনোই এটাকে সব উম্মতকে এক প্ল্যাটফর্মে আসতে আনতে পারবেন না। সেই জন্য উত্তম হল কি, একজন আর একদিনের দিকে আঙ্গুল না তোলা। সাহাবিদের আমল ডিফারেন্ট, এবং সেরই ভিত্তিতে নবী আলাইহি সালাতু ওয়াসালামের হাদিসও ডিফারেন্ট সুরায় ফাতিহা পড়ার ব্যাপারে। একটি হাদিস হল, এটা হল খুব ফেমাস হাদিস, লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যে কোন নামাজি হবে না যদি ফাতিহাতিল কিতাব না হয়, অর্থাৎ সুরাতুল ফাতিহা পড়া না হয়। ইমামে শাফি রাহিমাহুল্লাহ যখন কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে হয় তখন কিছু মূলনীতি থাকে, যেমন হাদিস সংরক্ষণ গ্রহণের হাদিসের স্ট্যাটাস বোঝার জন্য মূলনীতি আছে। ইমাম বুখারীর মূলনীতি একরকম, ইমাম মুসলিমের মূলনীতি আর এক রকম। ইমাম বুখারীর মূলনীতি হল এই চেইন অফ ন্যারেশনে যাদের থাকবে একজন আরেকজনের সঙ্গে মাস্ট দেখা হওয়া লাগবে। আপনার কাছ থেকে আমি দেখা করেছি, দেখা করে আপনার কাছ থেকে আমি স্বয়ং নিজ কানে এই হাদিস শুনে আসছি, চেইন অফ ন্যারেশনের এইটা হল ইমাম বুখারীর কন্ডিশন। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই বলেন চেইন অফ ন্যারেশনের ব্যক্তিদের মাঝে পাঁচজন ব্যক্তি যদি থেকে থাকেন, তাদের মাঝে যদি এমন কোন বিশ্বস্ত ব্যক্তি থাকে যার কথার উপর ডিপেন্ড করা যায় তাহলে পরে দেখা হওয়া সত্য না। দেখেন দুই মহাদ্দেশে দুই ধরনের হল কন্ডিশন। অনুরূপভাবে ইসলামী আইনশাস্ত্রের কোরআনের মাত্র 500 আয়াতে হল আহকামাতের আয়াত, আর 3000 হাদিস হল আহকামাতের হাদিস। এগুলোর থেকে কতকগুলো আছে এমন পরস্পর বিরোধী যেটা 90 ডিগ্রি অপোজিট। এগুলোর ভিতর থেকে মাসআলা বের করে আনার জন্য ইসলামী আইনশাস্ত্রেরও কিছু মূলনীতি থাকে, যেটাকে আপনার গণিতের মূলনীতির মতো বলতে পারেন। গণিতে যেমন মূলনীতি আছে এরকমই মূলনীতি আছে। এক এক ইমামের জন্য মাসআলা ইস্তিমবাত করা জন্য মূলনীতি আর এক রকম, যেমন হাদিসের ইমামদেরও আলাদা মূলনীতি, ইমাম বুখারীর আলাদা মূলনীতি, ইমাম মুসলিমের আলাদা মূলনীতি। ফিকহ শাস্ত্রেও ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহির মূলনীতি একরকম, ইমামে আবু হানিফার একরকম, ইমামে আহমদ ইবনে হাম্বলের একরকম, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি আর এক রকম। মালিক রহমাতুল্লাহ আলাইহি হাদিস গ্রহণের মূলনীতি হল আহলে মদিনা, মদিনাবাসীরা যেটা করবে এটাই হল শরীয়ত, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মূলনীতি হল, কিন্তু অন্য ইমামদের সেটি মূলনীতি না। এই জন্য ইমামে শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যে বলা হয়েছে, এখানে যে লা আছে, লা বলে এটাকে মতলকান বলা হয় ফেকার পরিভাষায়, এখানে মতলককে নফি নিষেধাজ্ঞা, অর্থাৎ কোন নামাজি হবে না। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লা যেটা বলা হয়েছে এই লাটা মতলকান লা না, এর সাথে কন্ডিশনাল লা বলা হয়েছে। সুতরাং মুসল্লির যে, সেই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ আহমদ ইবনে হাম্বল বলেন যে ম্যান্ডেটরি মুসল্লি এবং ইমামের সবারই সুরায় ফাতিহা পড়া লাগবে। ইমাম আবু হানিফা তিনি বলেন যে এই লা যে আসছে এই লাটা নফিয়ে মতলক, এটাকে বলা হয় নফিয়ে মতলক না, এটা হল উইথ কন্ডিশনাল। কন্ডিশনটাকে উনি কোরআনের আরাক আয়াত দিয়ে দলিল দেন, ফাইদা কুরিয়াল কুরআন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা গভীর মনোযোগ দিয়ে সম্পূর্ণ সাইলেন্ট হয়ে তোমরা শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তবেই তোমাদের উপর আল্লাহ রহমত নাজিল হবে। তাহলে ইমামকে রাত পড়তেছে সূরা ফাতিহা, আমিও পড়লাম, তাহলে শোনা হলো কোরআনের? তাহলে কন্ট্রাডিকশন হলো। আরেকটি দলিল দেন উনি, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমাম কিরাআতুন লাহু, এটিও হাদিস, যে যার জন্য ইমাম আছে ইমামের কিরাতই মুসল্লির কিরাত বলে গণ্য হবে। ইমাম হল সবার প্রতিনিধি। দেখেন একটা ডেলিগেট যখন যায়, ৪০ জন গেছে, সবাই কি কথা বলবে নাকি একজন একজন? এটি হল ইমাম আবু হানিফার দলিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দুই গ্রুপের মাঝে বিটুইন, উনি বলেন যে আস্তের নামাজ যদি হয় যেমন জহর আসর, তাহলে ইমাম মুক্তাদি দুইজনই হল কেরাত পড়বে, ফাতেহা পড়বে। আর যদি জোরের নামাজ হয় মাগরিব এশা আর ফজর, তাহলে শুধু ইমাম পড়বে, মুক্তাদি পড়বে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কনসেপ্ট হল এটা। কারণ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন আস্তে যদি নামাজ হয় তখন ইমামের কেরাত তো শোনা যাচ্ছে না, তাহলে তার রিসাইটেশনের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে না, সেই জন্য সেখানে সূরা ফাতিহা পড়বে। আর জোরে পড়লে পরে, যেহেতু আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করেছেন কোরআন যখন একজন তেলাওয়াত করবে আর একজন মনোযোগ দিয়ে শুনবে, সেই জন্য শাফেঈ দেশ যেগুলো, যেমন শাফেঈ দেশ হল ইজিপ্ট, দক্ষিণ কেরালা, ইন্ডিয়ার সাউথ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, এগুলো হল শাফিঈ মজহাবের অনুসারী। সেই জন্য তারা করে কি, তারা এই আয়াতের সঙ্গে কন্ট্রাডিকশন না হওয়ার জন্য ইমাম সূরায়ে ফাতিহা তেলাওয়াত শেষ করে অতটুকু সময় দাঁড়িয়ে থাকেন যতটুক সময় হল মুসল্লি কেরাত পড়তে পারে, তাহলে কোরআনের ওই আয়াতও তারা বিশ্বাস করছে। সুতরাং এইটা নিয়ে যে আই এম রাইট, মাই ওয়ে ইজ দ্য হাইওয়ে, ওর নামাজই হবে না, এটা হল মূর্খতার চরম বহিঃপ্রকাশ। তার সামনে শুধু একটা দলিল আছে, দলিল আছে আর দলিলগুলা তিনি জানেন না, সেই জন্য এগুলো নিয়ে ঝগড়াঝাটি না করা উত্তম। কোন একজন বড় ইমাম, যেমন ইমাম বুখারি, মুসলিম, তিরমিজি, আবু হানিফা, মালিক, শাফি, এই ধরনের ব্যক্তিত্ব যখন একটা মাসআলা বলে তখন মনে করবেন যে এর পিছনে তার এনাফ দলিল আছে, তারা আমাদের মতো নয়। সেই জন্য তাদের নিয়ে এই ধরনের আমাদের সমাজের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করা, এটা মোটেও উচিত নয়। সেই জন্য দেখেছেন বাইতুল্লাতে যখন নামাজ পড়বেন তখন দেখবেন যে বিভিন্ন ডিজাইনের নাও, কেউ হাত বাঁধতেছে এখানে, কেউ ওখানে বাঁধতেছে, কেউ দাঁড়া আছে, হাত ছেড়ে দিয়ে নামাজ আছে। ইমাম সাহেব কোনদিন এটার বিরুদ্ধে কথা বলছেন? আজও পর্যন্ত বাইতুল্লাতে এর নিয়ে কোন খুতবা হয় নাই, কারণ ইমাম সাহেব জানেন সবগুলাই রাইট, সবগুলার পিছনে আনাব দলিল আছে। সেই জন্য খামাখা উম্মতের ভিতরে এই টুকিটাকি জিনিস নিয়ে দ্বন্দ্ব লাগানো ঠিক না। এই জন্য বাইতুল্লাতে জীবনে আজ পর্যন্ত মসজিদে নববীতে এই পয়েন্টে কখনো ওয়াজ হয় নাই। দেখেন বাইতুল্লাতে যত খুতবা হয় প্রত্যেক বৎসরের খুতবা রিসেন্টলি বই আকারে বের হয়। আমার কাছে বিগত ৩০ বৎসরের বাইতুল্লার খুতবা আছে, ৩০ বৎসরের খুতবা আমি পুঙ্খানুপুঙ্খানু রূপে পড়ে দেখেছি, কোনদিন এই পয়েন্টে ইমাম সাহেবরা কথা বলেন নাই, কারণ হি নোজ দিস ইজ দ্য রাইট টু। কিন্তু কথা বলি কারা? আমরা যাদের ওই দেখেন যখন বন্যার পানি যায় তখন লাফায় হল পুঁটি মাছ, দেখেন বড় মাছ কিন্তু লাভ দেয় না, পুঁটি মাছ খুব লাফায়, আর ওই যে কেস্টি মাছ আছে এইটা লাফায়। ওই শরীয়তের জ্ঞানে যারা পুঁটি মাছ এগুলো নিয়ে ঝগড়া তারা করে, এই জন্য এগুলো নিয়ে যেন আমরা ঝগড়ায় জড়িত না হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।